সম্মানিত হাজেরিন এবং যারা দূর থেকে শুনতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পাকের অনেক শেষের দিকে চলে এসেছি। বিদায় হজের প্রায় মাঝখানে আমরা চলে এসেছি। গত সপ্তাহে আমরা থেমেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈ করছিলেন তাওয়াফের পরে, উমরার সাঈ, এবং তিনি সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা সাঈ যখন করবে, নিচের দিকে যখন তোমরা নামবে নিচু জায়গায়, সে জায়গায় দৌড়বে, কারণ মা হাজের সেখানে দৌড়েছিলেন। তখন তিনি বলেছেন, লা ইউক্তা আল ওয়াদি ইল্লা সাদ্দা, যে নিচের নিচু ভূমিতে গেলে সেটাকে একটু দৌড়ের মতো করে যেতে হবে। অবশ্য এখন তো ওই নিচু ভূমিটা আর নেই, সব সমান হয়ে গেছে, কিন্তু তার চিহ্ন রয়েছে। এরপরে আর হাদিসে সাঈর কথা তিনি বললেন ওই সফরের মধ্যে, এস আউ ফা ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম সাঈ, তোমরা সাঈ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সাঈকে, কাতাবা শব্দের অর্থ ফরজ, ফরজ করে দিয়েছেন। এই হাদিস থেকে অনেক আইমায়ে কেরাম নিয়েছেন যে সাঈ ফরজ, শুধু হানাফি মাযহাবে বলা হয়েছে সাঈ ওয়াজিব। তো ফরজ আর ওয়াজিবে আসলে পার্থক্য খুব বেশি নয়, তো এতরকম পার্থক্য ইন কেস যে কেউ যদি এখন ওমরা করতে যায়, তো ওমরার তো ফরজ হলো দুটো, একটা হলো ইহরাম আর একটা হলো তাওয়াফ, এইটা হলো হানাফি মাযহাবের। আর অন্য মাযহাবে তিনটা ফরজ, ইহরাম, তাওয়াফ এবং সাই। এখন কেউ যদি কোনো কারণে তাওয়াফ করেছে, সাই করতে পারে নাই, তার ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, দৌড় দিয়েছে, এখন হানাফি মাযহাবের ফর্মুলা অনুযায়ী সাই না করতে পারলে কাউকে যদি বলে দেয় যে একটা দম দিয়ে দিও, তার ওমরা আদায় হয়ে যাবে, এই সুবিধা আছে। আর অন্যদের কাছে তার সাই হবে না, দম দিলেও হবে না, তার ওমরা হয় নাই। এই ওয়াজিব আর ফরজের মধ্যে যে পার্থক্য একটু এই ক্ষেত্রে বোঝা যায় একটু আছে, কিন্তু আসলে ফা ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম সাঈ হাদিসে যেহেতু বলা হয়েছে, ইমাম মুসনাদ আহমদ হাদিসটি এসেছে যে হাদিসটি এতে কাতাবা বলেছে। আর আমরা জানি কাতাবা কুতিবা এগুলো যখন আসে তার অর্থ কি হয়, ফরজ। যেমন রোজা ফরজের ব্যাপারে আয়াত কি এসেছে, কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের জন্য রোজা কি লিখিত করে দেওয়া হয়েছে, আর লিখিতের অর্থ কি, ফরজ। তো এই জন্য অনেকেই যারা ফরজ বলেন তাদের দলিল কিন্তু এই হাদিসটি, একেবারে দুর্বল দলিল নয়, দলিল বেশ শক্তিশালী আছে। যাই হোক, তিনি সেখানে যখন সফর করছিলেন লক্ষাধিক উপরে, তাদের লোক 100,000-এর উপরে, ওই জমানায় 100,000-এর উপরে লোক থাকা কি সোজা কথা, এত ভিড়। তো সাহাবায়ে কেরাম বলেন হাবিবা বিনতে আবি তাজরা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা সাহাবী, তিনি বলেন, তিনি ওই বিদায় হজে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজে গিয়েছেন, বলেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়াতুফু বাইনা সাফা ওয়াল মারওয়া, তিনি সাফা এবং মারওয়ার মধ্যে তাওয়াফ করছেন। এই তাওয়াফ মানে আবার ওই মক্কার চতুর্দিকে তাওয়াফ না, এই তাওয়াফ মানে সাই আসে এটা। তার এত মানুষ, অন্নাসু বাইনা ইয়াদাইহি ওয়া হুয়া ওয়ারাআহুম, ওনার সামনে অনেক মানুষ আছে, উনি পিছনে পড়ে গিয়েছেন, একটু আসতে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে ওনার কোনো কোনো সময় উনি যখন একটু ইয়েতে জোরে হাঁটছিলেন নিচু ভূমিতে, যেখানে একটু জোরের কথা, সেখানে দেখতে পেয়েছি যে ওনার ইজার ওনার কাপড়ের মধ্যে আটকে যাচ্ছে, প্যাঁচ লেগে যাচ্ছে। তো ওনাকে তো সবাই দূর থেকেই দেখার চেষ্টা করছেন, কাছে থেকে দেখার চেষ্টা করছেন, কিন্তু 100,000 লোক তো ওনাকে একসঙ্গে দেখতে পাচ্ছেন না। এবং অনেক সাহাবি যারা এসেছেন সবাই ওনাকে দেখানো নাই জীবনে, বিভিন্ন কবিলা ইসলাম কবুল হয়েছে, কবিলার থেকে কয়েকজন এসেছেন, তারা এসে ইসলামের দাওয়া দিয়ে বাকিদেরকে ইসলামে দীক্ষিত করেছেন, সবাই যাচ্ছেন। কিন্তু এখন এত লোক আছেন যারা জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেনি, তাদের দেখার সুযোগ, ওনাকে দেখলেই সবাই অস্থির হয়ে যাচ্ছেন দেখার জন্য, কাছে থাকার জন্য। তো পরে যেটা হলো যে উনি হেঁটে সফর করছিলেন, হেঁটে সাই করছিলেন, পরে উনি আর এখন ইয়ে করছে পারছেন না, মানুষ এত কাছে এসে ওনাকে দেখতে চাচ্ছে যে উনি এখন আর হাঁটতেই পাচ্ছেন না। পরে সাহাবায়ে কেরাম সব পরামর্শ করে ওনার জন্য উট নেওয়া হলো, উটের উপরে বসে সাই করছেন। আর তখন তো ওই এরকম ফ্লোর ছিল না, একদম মাটি, উপরে কোনো ছাদ টাদ কিছু নাই, মাঠের মতো, পাহাড়ের দুটো পাহাড়ের মাঝখানে তিনি উট দিয়ে যাচ্ছিলেন, তো এই জন্য কোনো কোনো রেওয়ায়েতে আসে যে তিনি হেঁটে সফর সাই করেছেন, আবার কোনো কোনো রেওয়ায়েতে আসে যে তিনি উঠে বসে করেছেন। তো পরবর্তী পর্যায়ে যখন একজন সাহাবি হলেন আবু তোফাইল রাদিয়াল্লাহু আনহু, উনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, উনি সবচেয়ে সাহাবিদের মধ্যে সবচেয়ে ছোট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হয় তখনও কিছু কিছু সাহাবি বেঁচে ছিলেন বেশ, এরপরে সব সাহাবি দুনিয়া থেকে মরে গেছেন, লাস্ট ওয়ান ছিলেন, তিনি শিশুর মতো বয়স ছিল ওনার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, তো উনি সবার শেষে ছিলেন। তো উনি তো আর এই সাইতে দেখেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন। তিনি দুইটি রেওয়ায়েত শুনলেন, কোনো কোনো রেওয়ায়েতে বলা হয়েছে উনি হেঁটে সাই করেছেন, কোনো কোনো রেওয়ায়েতে আসে তিনি উঠে সফর করে করেছেন। তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি ওনা থেকে বড়, তিনি জিজ্ঞেস করলেন, আমাকে বলেন তো হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাই কি হেঁটে করেছিলেন, পায়ে হেঁটে না উঠে চড়ে করেছিলেন? কেউ কেউ বলেন যে উঠে করে সফর করা সুন্নত, কারণ তারা দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাই করেছেন উঠে উঠে, আর সুন্নতুন হুয়া, এটাই কি সুন্নত? ফাইনা কওমাকা ইয়াজমুনা আন্নাহু সুন্নাহ, আপনার কওমের কিছু লোক বলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উঠে করে সাই করেছেন, কাজেই এই উঠে করে করাটা সুন্নত। তখন তিনি বললেন, সাদাকু ওয়া কাযাবু, যারা এটা বলছে তারা কিছু সত্য বলেছে, কিছু মিথ্যা বলেছে, সত্য বলেছে মিথ্যা বলেছে। তাবুত তো ফাইল বেরো অমা কাউলিক সাদাকু ওয়া কাযাবু, এটা কী বলেন আবার, সত্য বলেছে মিথ্যা বলেছে? বলে যে যখন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিরু আলাইহিন নাস ইয়াকুলুনা হাযা মুহাম্মদ হাযা মুহাম্মদ, কিন্তু উনি যখন যেখান দিয়ে যায় সাই করে আর তো অফ করে দেখলেই সবাই এখন অন্য রেখে এই যে মোহাম্মদ, এই যে নবী, এই যে আল্লাহ নবী, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন বেশি হয়ে গেল হাত্তা খারাজাল আওয়া ইকু মিনাল বুয়ুত, এমনকি মহিলারা যারা তাঁবুর ভিতরে আছে যে কোনো জায়গায় সবাই বের হয়ে ওনাকে দেখলেই চতুর্দিক থেকে মানে হুমড়ি খেয়ে পড়ছে ওনাকে দেখার জন্যে। তখন ফালাম্মা কাসরু আলাইহি, যখন আর উনি হচ্ছেন ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউদরাবুন নাস বাইনা ইয়াদাইহি, কিন্তু ওনার সামনে উনি কাউকে অ্যালাউ করেন নাই, এই যে কিছু লোক লাঠি টাঠি নিয়ে এসে সবাইকে সরাই দেবে, এখন পুলিশরা ভিআইপিদেরকে যেভাবে করে হ্যাঁ এরকম করবে, তা তিনি কখনো অ্যালাউ করেন নাই, কাজেই উনি কি আর হাঁটবেন, ওনার সামনে দিয়ে এসে এইভাবে করে দেখার জন্য অস্থির হয়ে যায়, উনি হাঁটতে পারছেন না। ফালাম্মা কাসরু আলাইহি রাকিবা, যখন বেশি লোকজনের এমন প্রচণ্ড ভিড় হয়ে গেল তিনি আর হাঁটতেই পারছেন না মানুষকে এড়িয়ে, তখন বললেন যে ওনার জন্য সাহাবারে পরামর্শ দিলেন একটা উঁট নিয়ে আসলো, উঁটে করে তখন তিনি সাই করলেন। তখন আব্দুল আব্বাস বললেন, ওয়াল মাশিউ ওয়াসাইউ আফদল, যে আসলে হাঁটা এবং হেঁটে যখন দৌড়ার সুযোগ হয় দৌড়া, এটা হচ্ছে অধিকতর উত্তম। এরপরে এখন ওনার সাই শেষ হয়ে গেল, তো সাই শেষ হয়ে গেলে তো আমরা শেষ হয়ে যায়, যখন ওনার সাত চক্কর শেষ হয়ে গেল তখন তিনি বললেন যারা ওনার সঙ্গে হাজির ছিলেন, যে তোমরা যারা কেরান করেছ ইফরাদ করেছ, তোমরা সবাই এখন আর এই কেরান ইফরাদের দরকার নাই, সবাই তামাত্ম হাজির মতো তামাত্ম করে ফেলো, সবাই ওমরা থেকে বের হয়ে যাও, ওকে এখন তোমরা এহরাম খুলে ফেলো, ওয়াত হাল্লালা মিন ইহরামিহি, তোমরা এহরাম খুলে ফেলো, চুল কেটেই তোমরা এহরাম খুলে ফেলো। তখন সাহাবা ইকরাম বলেন, কাইফানা জালুহা মুতআতান ওয়াকাদ সামাইনাল হাজ, আমরা কীভাবে এটাকে মোতা বানাবো মানে তামাত্ম, আসলে তামাত্ম শব্দের অর্থ কি, কেরান শব্দের অর্থ কি, এফরাদ শব্দের অর্থ কি, তিন রকমের তো হজ করা যায় তাই না, এফরাদ মানে একলা শুধু, তো একলা কি, শুধু একলা হজ করা একটা, আর কেরান হলো কারানা, দুইটাকে জমা করা একসঙ্গে, ওমরা আর হজ একসঙ্গে মাঝখানে এহরাম খোলা হয় না। আর তামাত্ম মানে কি, তামাত্ম মানে ভোগ করা, লাইফ নর্মাল এনজয় করা, এহরামে থাকলে তো লাইফ এনজয় করা যায় না নর্মালি, অনেক কিছু রেস্ট্রিকশন আছে, সুগন্ধি লাগানো যাবে না, স্বামী স্ত্রী মিলেমিশে করা যাবে না, অনেক কিছু আছে তাই না, তো তামাত্ম করলে ওমরা করে ফেললে এহরাম করে ফেললে তখন তামাত্ম করা যায়, মানে তখন লাইফটাকে ইজিলি সব কিছু কোনো রেস্ট্রিকশন থাকে না, এটা নাম হলো তামাত্ম। অরিজিনালি তামাত্ম মানে ভোগ করা, তামাত্ম মানে কি, ভোগ করা, তো আমি লাইফকে নর্মাল লাইফকে আমি এনজয় করলাম ভোগ করলাম এইটা। তো তারা বলে যে কিভাবে আমরা এখন এইভাবে লাইফ এনজয় করব, ভোগ করব, আমরা তো এহরামে ঢুকছি হজ নিয়ত, হজ শেষ করে তারপরে এর থেকে বাইর হব, এখন আমরা কেমনে খুলব? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফআলু মা আমরুকুম বিহি, আমি যা বলছি তা শুনো, খোলো সবাই, চেঞ্জ করো। আবার কেউ কেউ প্রশ্ন করছেন আইল হেল্লে ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে হালাল হয়ে যাবো, কদ্দুর পর্যন্ত হালাল হব, হালালের সীমা কদ্দুর? কাল হেল্লো কুল্লু, পুরো হালাল হয়ে যাবা, কোনো রেস্ট্রিকশন থাকবে না। তো ফাদাকাত সুদু বিদালিকা সুদুর সাহাবা রাদিয়াল্লাহু আনহু কবরা আলাইহিম, তো তাদের সবার কাছে সাংঘাতিক এটা অকওয়ার্ড মনে হলো, কারণ এই পর্যন্ত শুনে আসছে হজের নিয়তে আসলে যেরকম হজই করুক এহরাম আর খোলা যায় না, কিন্তু জাহিলি সমাজে এভাবেই হজ করতো তারা, ফার্স্ট ওমরা করে আবার হজের ব্রেক আগে ব্রেক মাঝখানে খোলা যায়, এটা তাদের জানা ছিল না। তো তারা বললো যে এটা কেমন কথা, আর পুরো হালাল, পুরো হালালের অর্থ হচ্ছে মিলামিশা করা তো স্বামী স্ত্রী, সেটা হলো পুরো হালাল। তারপরে তো ওরা কথাবার্তা বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি মিনায় যাওয়ার আগে এরকম সব পুরোটা পূর্ণ পুরো হালাল হয়ে যাব, স্বামী স্ত্রী পর্যন্ত মিলামিশা করা যাবে, এটা কী করেন, এটা তো জীবনে শুনি নাই, এ তো এভাবে তো হয় নাই কখনো। তাদের কাছে খুব অকওয়ার্ড মনে হচ্ছে, কারণ মক্কার কোরাইশরা এটাকে এভাবে একদম সাবিত করে নিয়েছে, একটু বেশি মানে হজের গুরুত্ব আরও বাড়াই তুলছে আর কি। এমনিতে ওখান দিয়ে সেরেক করে, এখানে হজের গুরুত্ব এমন বাড়ান বাড়াইছে যে মাঝখানে আবার একটুখানি ব্রেক নেওয়া যাবে না। তো এটা যুগ যুগ ধরে চলে আসছে, অনেক যুগ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেছেন কত আগে, তার আগে ওরা অনেক কিছুর মধ্যে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। তো এটা তাদের কাছে হঠাৎ করে শুনে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু একটা ধাক্কা লেগে যাচ্ছে, মানে সাংঘাতিক একটা আর কি, এত বড় চেঞ্জ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ পুরো পুরো হালাল, একদম পুরো হালাল। তারপরে দেখে সাহাবিরা অনেকে খুলতে চায় না, খালি এখন সবাই মুখ চাওয়াচাওয়ি করে কী করি না করি। তিনি তাদের এই ইতস্তত ভাব দেখে, সাধারণত তিনি বললেই তো তারা আমল করেন, এখানে দেখা যায় তারা ইতস্তত করছেন। তখন তিনি মা আয়েশার যে তাবু আছে সেখানে ঢুকলেন, এ কথা বলে এসে আসি, উনি বেশ একটু মন খারাপ, মানে একটু রাগ গোসা ভাব, আমি বলছি তারা কেউ কথা শুনে না। তো যখন ঘরে ঢুকছেন তিনি, মা আয়েশা তো জানেন না, আর কিছু উল্টোপাল্টা না হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে একটু রাগ গোসা নিয়ে ঘরে ঢুকেন না। তিনি বলেন মান আকদাবাকা ইয়া রাসূলুল্লাহ আদখালাহুল্লাহু নার, আপনারে এরকম গোসা সৃষ্টি করিয়েছে কি আল্লাহ তাকে জাহান্নামে নিয়ে যান। মহিলাদের কথা তো আবেগ ইমোশন, আপনাকে কি কথা বলে কে কষ্ট দিলে, বা আপনাকে মন কষ্ট কে সৃষ্টি করেছে তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া মা শাআরতি আন্নি আমানাতু নাস বি আমরিন ফাইদা হুম ইতারাদ্দাদুন, তুমি তার পানো এখনো, আমি যে বললাম যে সবাই হালাল হয়ে যাও, এহরাম খুলে ফেলো খুলে ফেলো, দেখি যে তারা এখনো তারাদ্দুদ করে, তারা এখন ইতস্তত করছে, করবে কি করবে না এরকম করছে। তো আসলে এইটা সাহাবায়ে কেরাম পরবর্তী পর্যায়ে তিনি শুনেছেন, ওকে, এবং তিনি পরে এটাকে আরও ডিল করেছেন যে এত যুগ যুগ ধরে একটা জিনিস তারা দেখে এসেছে বাপ দাদার আমল থেকে। এই যে বাপ দাদার আমলের কথা আমরা বলি, বাপ দাদার আমলের সবদারে কেমন সব কি সবে ভরাত কেমনে করা হয়েছে, বাপ দাদার আমলে জিকির কেমনে করা হয়েছে, বাপ দাদার আমলে নামাজ পড়ে দোয়া কেমনে করা হয়েছে, এইগুলা স্বার্থে অনেকের এখনো পর্যন্ত যুদ্ধ করা দরকার আছে, দরকার হইলে তাদের এইরকম ভাব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাহাবাদেরকে একটি কিছু পরে একটি ভাষণ দিলেন বুঝানোর জন্য, তিনি বুঝতে পেরেছেন যে তারা কেন এটা করছে না। তখন তিনি বললেন একটু বুঝাই দিয়ে, কাদ আলিম তুম আন্নি আতকা কুমলিল্লাহ, ছোটোখাটো একটা বক্তব্য দিলেন, তোমরা তো জানো আমি তোমাদের মধ্যে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করি। তিনি আমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন না, এই কথাটা তিনি বললেন, এটা কি তাকওয়ার পরিপন্থী হয়ে গেল নাকি? এটা আমার আপনার জন্য বললে এটা অবশ্যই অন্যায় কথা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা তো ওই বান্দাকেই চুজ করেছেন যার সবচেয়ে বেশি তাকওয়া দিলের মধ্যে থাকবে আল্লাহর ব্যাপারে, এটা তো সত্য, এবং নবীকে আল্লাহ এই কোয়ালিটি দেন, এবং এই কথা বলার মধ্যে ওনার মধ্যে কোনো তাকাব্বর গর্ব অহংকার আসবে না, কারণ যিনি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করেন, সারা দুনিয়ার মানুষ তাকে যে ফুলায় ফাঁপায় বিশেষ করে নবী, নবীদেরকে তো আল্লাহ তালাই প্রোটেকশন দেন, মাসুম তারা এই সমস্ত গুণা থেকে। কাজে ওনার জন্য এই কথা বেমানান নয় এবং অন্যায় নয়। কিন্তু আমাদের মধ্যে কেউ যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি এমন লেভেলে পৌঁছে গেছি, এই কথা বললে আর আমার অসুবিধা হয় না, এরকম দাবি করার মতো আমরা কেউ আছি? নও, তারা কি এরকম মনে করারও দরকার নেই, নিজেও ভাবার কোনো সুযোগ নেই, প্রশ্নই আসে না, আমরা কেউ সেই লেভেলে যেতে পারব না। ও আস্তাদুকুম ও আবার রুকুম, আমি আল্লাহর কথা মানার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি সত্যকে কবুল করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো কাজ নেক কাজে আমি সবার আগে উৎসাহী। কিন্তু আমি কেন তোমাদেরকে বলি হালাল হওয়ার, আমি এখনও হেরামে আছি, আরেকটা সমস্যা হয়ে গেছে, উনি তো খোলেন না, এখন সবাই চায় যে উনি খুললেই তো আমরা খুলব, উনি খুলছেন না, এখন উনি যেটা ধরে রাখছেন সেটাই তাহলে তো উত্তম হবে। আল্লাহ তো বলছেন ওনারটা ফলো করো, আর ওনার তো পদে পদে ওনার কর্মকে অনুসরণ করেন। হুদায়বিয়ার সন্ধিতে কি হয়েছিল, সেখানে চুল কাটতে চান নাই, তারপরে তিনি তখন মাথার চুল কেটে বের হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ নিয়ে, সেখানে একই কথা হলো সবাইকে, তোমরা আমরা হবে না এবার, আমরা চলে যাবো, চুল কাটো সবাই, কেউ চুল কাটে না। তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ঘরে এসে বলছিলেন, আমরা পার হয়ে গেছি সেই প্রসঙ্গ, সেই চাপটা, যে তিনি সেখানে বলে আমি কী করি, আমার উম্মত দেখি কথা শুনে না, কেউ চুল কাটে না, এত ইমোশন, মক্কা যাইতে পারবে না, এখন চুল কেটে মদিনায় ফেরত যাবে না, কয়ার আসলে এদিকে আসেন বসেন, আপনার চুল কেটে দেই আমি, আপনার মাথা আমি সাফ করে বোল্ড করে দেই আপনাকে দিয়ে, যখন আপনি নেড়ো মাথা নিয়ে যাবেন তখন দেখবেন সবাই চুল কাটতেছে। তখন নেড়ে মাথা নিয়ে যখন তিনি বাইরে হয়েছেন, সবাইকে দেখছেন গিয়ে এখন এত তাড়াতাড়ি কাটতেছেন, তো পরে রেওয়াজ আসে যে সাহাবারে এত তাড়াতাড়ি কাটাকাটি করতেছেন মনে করেন মাথা কাটি ফেলবেন। এখন তো তাহলে উনি যেহেতু খোলেন না হেরাম, আমরা কেমনি খুলি, আমরা তো ওনাকে অনুসরণ করবো সব কিছুতে। তখন তিনি ব্যাখ্যা করলেন, ওয়ালাউলা হাদি লা হালাল তু কামা তাহিলুন, আমি সাথে করে যদি কোরবানির পশু না নিয়ে আসতাম তাহলে যাই বলতেছি তাই করতাম, আমি হালাল হয়ে যেতাম, আমি হেরাম খুলে ফেলতাম। ওয়ালাউ ইস্তাকবালতু মিন আমরি মা ইস্তাদবারতু লাম আসকিল হাদিয়া, তাহলে আমি যদি আগে কোনো একটা বিষয় আমার সিদ্ধান্ত নিয়ে ফেলি যেভাবে আমি রওনা করি, আমি কখনো সেটাতে আবার পিছপা হই না, আমি তো এটা করে ফেলেছি, এখন আমি তো কোরবানির পশু আর ফেরত পাঠাতে পারবো না, কাজে আমি যে ব্যক্তি এবং পরে অন্য হাদিসে আসে, তোমরা যারা যারা সাথে করে কোরবানির পশু এনেছো তোমরা সবাই কি করো, কেরান করো, আর বাকি যারা পশু আনুনি তারা সবাই তোমরা তামাত করে ফেলো, তোমরা ওমরা থেকে বেরিয়ে খুলে ফেলো এহারা। এরপরে যখন তিনি ব্যাখ্যা করে দিলেন, এবার সুন্দর করে বুঝাই দিলেন, ফাসামিউ আতাউ রাদিয়াল্লাহু আনহুম, তখন সমস্ত সাহাবীরা আর দেরি করলেন না, এইবারে সবাই যারা তারা পশু আনেন সবাই ইহরাম খুলে ফেললেন, ওনারা তামাত্তুর দিকে চলে গেলেন। শুধুমাত্র বাকি থাকলেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এই কয়জনে নিয়ে এসেছিলেন সাথে করে কোরবানির পশু, ওনারা কেরান করলেন। তারপরে এবং ওনার বিবিরাও সবাই তামাত্ম করে ফেললেন, তবে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা পারলেন না তামাত্ম করতে, কারণ ওনার মাসিক হয়ে গিয়েছিল এবং তিনি ওমরার তাওয়াফ সাই করতে পারেননি, বিধায় উনি ওই হালতেই ইন্তেজার করলেন। তিনি ভালো হওয়ার পরে ওনার তাওয়াফ সাই হয়েছিল আরাফাত থেকে মিনা থেকে ঘুরে আসার পরে। পরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা সবাই তখন কাপড় স্বাভাবিক কাপড় পরলাম, আমরা গোসল করলাম, আমরা কী বলে আতর লাগালাম, আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছিলাম, এভাবে করে আমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ হালাল হয়ে গেছিলেন যেভাবে তিনি নির্দেশ দান করেছিলেন। এরপরে ওই সফরেই সুরাকা ইবন মালিক আল জুসমি তিনি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে বললেন আমরা হালাল করে ফেলবো এবং দুইটি ইবাদত হয়ে যাবে, হজ এবং ওমরা আলাদা আলাদা আলাদা, এই এইভাবে ওমরার নিয়ত করে বা কেরান বা ইফরাদের নিয়ত করে আসলে পরবর্তী পর্যায়ে ওমরা করা যায়, তামাত্ত করা যায়, এইটা কি এই বৎসরের জন্যই আপনি বললেন স্পেশাল কনসিডারেশন আমলিল আবাদ, নাকি চিরদিনের জন্য এটা হয়ে গেল? তিনি বললেন চিরদিনের জন্য এটা হয়ে গেল, এবং তিনি বোঝানোর জন্য নিজের এক হাতের আঙুলকে আরেক হাতের আঙুলের ভিতরে ঢুকানো যায়। এইভাবে ঢুকছে, এরকম করে হজের ভিতরে ওমরা ঢুকে গেলে এইভাবে একই সফরে দুইটা করা যাবে আলাদা করে, এটা ইলা ইয়াউমিল কিয়ামা। এবং তিনি এটা তিনবার করে বুঝাই দিলেন, হজ ওমরা এইভাবে এক সফরে দুইটা হবে, তামাত্তু করতে পারবে আমার উম্মত। তিনি আসলে তামাত্তুর গুরুত্ব দিয়েছেন, দাখালাতিল উমরাত ফিল হজ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত করতে পারবে এটা। তো এটা আসলে তিনি উম্মতের জন্য ইহসান হবে, সেজন্য তিনি এটা করেছেন। আসলে আমরা জানি যে একই এহরামে এই গরমের দেশে ঘামটাম নিয়ে এভাবে কন্টিনিউ করা এবং একটু সুগন্ধি লাগানোর সুযোগ নাই, এসব কিছু মিলে মাঝখানে ব্রেকটা হয়ে গেলে অনেক আরাম হয়। এটা তিনি উম্মতকে আসা যখনই কোনো অপশন এসেছে তিনি উম্মতকে সহজটার দিকে সবসময়ই উৎসাহিত করেছেন। তখন এই কথার পরে এখন কেউ কেউ বলেছেন যে তামাত্ম উত্তম না কেরান উত্তম, এখন কোনটা উত্তম হবে? তো এখন আমাদের দেশের বিশেষ হানাফি মাজহাবের লোকেরা বলে যেহেতু কেরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কেরানটাই উত্তম হবে। আর অন্যান্য মাজহাবের অনেকে যেটা বলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে আফসোস করলেন, আমি পশু না আনলে তো আমি তামাত্ম করতাম, তাহলে এই কথা দ্বারা বোঝা যায় তামাত্ম উত্তম। তারপর কেউ কেউ বলেছেন যারা পশু নিয়ে আসে তাদের জন্য কেরান উত্তম, আর যারা পশু নিয়ে আসে নাই তাদের জন্য তামাত্ম উত্তম। তা আমরা তো এখন কেউ পশু নিয়ে না প্ল্যানিং করে, কাজে আমাদের জন্য তামাত্মটাই উত্তম থেকে গেল। আচ্ছা, এই তো ওনার এই ওমরার কাজ হলো বা কেরানের অংশ আদায় করলেন। এরপরে তিনি যখন তাওয়াফ সাই শেষ হয়ে গেল তখন তিনি কি করলেন, উনি মক্কা আর বাইতুল্লার পাশে থাকলেন না, একটু দূরে চলে গেলেন, আবতাহ মানে একটু বেশ দূরে চলে গেলেন, সেখানে গিয়ে থাকলেন, একদম আশেপাশে থাকলেন না। এই ওনার তামাত্ম শেষ হয়ে গিয়েছিল, সেদিন ছিল রোববার, রবিবারে সকালে তিনি আসছিলেন, ঢুকলেন মক্কা হাজ করে, এই ওমরা শেষ করে, ওমরার অংশ শেষ করে তিনি সেখান থেকে চলে গেলেন, থাকলেন ওই এলাকায় আবতাহ এলাকায়, সেখানে রোববারের বাকি দিনের অংশটুকুন কাটালেন। তারপরে দিন সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারে ফজর পর্যন্ত সেখানে তিনি অবস্থান করলেন এবং তিনি সেখানে নামাজগুলোকে কসর করলেন, তিনি নামাজকে কসর তরিকায় পড়লেন। এবং আর তিনি কাবাতে তাওয়াফ করার জন্য অথবা এখানে কোনো নামাজ পড়ার জন্য মসজিদে হারামে আর আসেননি। ওকে, রাইট। এবং ওই কথা অন্য হাদিসে সহি বুখারীতে এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফাতাওয়াফা, তিনি মক্কা এসে যখন তাওয়াফ করলেন, সাহাবায়ে সাফা ওয়াল মারওয়া সাই করলেন, ওয়ালাম ইয়াকরিবিল কাবা বাদা তাওয়াফি হাত্তা রাজা মিন আরাফা, আর তিনি মক্কা মানে বাইতুল্লাহর কাছে আর আসেননি যতক্ষণ না এই একেবারে তাওয়াফ ইয়া আরাফা শেষ করে, মুজদালিফা শেষ করে, তারপরে মিনায় পাথর মেরে এরপরে গিয়ে মূল হজের যে কাজ তাওয়াফ সেটার জন্য এসেছেন, তার আগে আর আসেননি। তো এটা না আসার কারণ কি? না আসার কারণ হচ্ছে ইউহিব্বু তাখফিফান উম্মতিহি, উম্মতের উপরে সহজ করতে চেয়েছে। কারণ তিনি যদি প্রত্যেক ওয়াক্তে এখানে পড়েন তাহলে কোনো ওনার সঙ্গী সাথীরা কেউ বাদ দিবে না, তখন তো ছোট জায়গায় অনেক, এত জায়গা পাহাড় কেটে তৈরি করা হয় নাই, তখন এই ভিড়ের কষ্টটা এত গুলা ওয়াক্তের মধ্যে চলতে থাকবে, এই জন্য তিনি সেটাকে পরিহার করেছেন। এখানে ওনার কত কনসিডারেশন, তাই না? এখনও আমরা এই জন্য যারা আসলে একটু আগে চলে যাই তামাত্ম করি, করে আমরা যখন ফ্রি হয়ে যাই মক্কায় আমরা হোটেলে থাকি, অনেকে চান সকাল বিকাল ওমরা করতে চান। এখন আপনি 15 দিন আগে গিয়েছেন, বাংলাদেশ থেকে তো আরও অনেক আগে আসে, এই গিয়ে আপনি প্রত্যেক দিন সকাল বিকাল ওমরা করেন, সকাল বিকাল ওমরা করেন, তাওয়াফ করেন, ওমরা করেন, তাওয়াফ করেন। এখন এই যে নতুন করে যারা কেবল আসছে ওদের জন্য ভিড়টা এখন বাড়ে না কমে? কত বাড়ে, এত বাড়া বাড়ে যে মানুষের কত কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে কনসিডার করেছেন, যখন লোকের খুব বেশি ভিড় হয় ওই সময়টা যেন লোকেরা দূরে থাকে, এত বেশি যেন না যায়, এরকম যেন ভিড় করে মানুষের খুব কষ্ট না করে ফেলে। তো এটা খেয়াল করার জিনিস, আমাদের অনেকেই আছে যে একদম বেহুঁশ সকালে এক এক এই আপনার করে ওমরা করে, বিকালে আরেক ওমরা করে, ট্যাক্সি নিয়ে শুধু ওই মসজিদে কি বলে আয়েশা তানিমে যাওয়া আসা করে, যাওয়া আসা করে, আর এত ফজিলত মনে করতেই থাকে। তো সুন্নতের আমলের সঙ্গে তো মিলে না, এগুলো মিলে না মিলে না। তবে যদিও আসছে যে তাওয়াফের কথা, যে কেউ যদি ওখানে থাকে নামাজ পড়তে যায়, নামাজের ক্ষেত্রে নিষেধ করা হয় নাই, কিন্তু এই তাওয়াফ বা ওমরা আরেকটা করা, এটা কিন্তু আসলে ওনার এই অবস্থান থেকে বোঝা যায় যে এটা খুব বেশি উৎসাহিত করার বিষয় নয়। এমনকি তাওয়াফও, নফল তাওয়াফও, আপনি যদিও ওখানে যাওয়ারা যাবেন, একবার ঢুকলে তাহিয়াতুল মসজিদ এই সমস্ত জায়গায় দুই রাকাত, আর ওখানে তাহিয়াতুল মসজিদ হলো তাওয়াফ, কিন্তু সেটা হলো যিনি প্রথমবার যান। এরপরে আপনি আসেন 15 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, তাহলে আপনি এখন প্রতিদিন ওইটা প্রত্যেকবার ঢুকেই তাহিয়াতুল মসজিদ এরকম সপ্তাহ করবেন নাকি? 5 অক্ত নামাজ আছে, প্রত্যেক নামাজের আগে তাহিয়াতুল মসজিদ সপ্তাহ করবেন নাকি? ইটস টু মাছ হয়ে যাবে। তাহলে যারা ওমরা করতে আসে নতুন করে, তাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ হয়ে যায়। এগুলো কনসিডার করা উচিত আসলে। তবে হ্যাঁ, যদি ভিড় বেশি না থাকে, হালকা থাকে, আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন, তাওয়াফ করা উচিত। কারণ অন্য জায়গায় তো আমরা সবসময় নফল করতে পারবো, কিন্তু সে তাওয়াফ তো কোনো জায়গায় করতে পারবো না, সেটাই একটু ব্যালেন্স করতে হবে আর কি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওখানকার অবস্থানের কথা আসছে একটা হাদিসে, বুখারি মুসলিমে। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা বিল হাজরা ইলাল বাথা, তিনি দুপুরবেলায় চলে গেলেন উমরার অংশের কাজ সেরে বাথা এলাকায়, যেটা বাইতুল্লাহ থেকে বেশ দূরে। ফাতাওয়াদ্দা, ওখানে গিয়ে তিনি পৌঁছলেন। ওয়াসাল্লা যুহরা রাকাতাইন, দুই রাকাত যোহর পড়লেন, আসরও দুই রাকাত, এবং ওনার সামনে তিনি একটা আনাজা রেখেছেন, একটা লাঠির মতো রেখেছিলেন, যাতে করে কোনো মহিলা অথবা অন্য কোনো গাধা বা কোনো কুকুর যেন নামাজের সামনে দিয়ে না যায়, সত্রা দিয়েছিলেন। তারপরে কেউ কেউ আসলো যে ওনার এই আবু জুহাইফার কথাই আসলে বলছিলাম, যে সরি, উনি হচ্ছেন সবচেয়ে ছোটো সাহাবি, উনি আসলে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন যে আমি আমার আম্মার সাথে গেলাম, ওনার কাছে তো অনেকেই ওনার হাত ধরতো, বাচ্চারা বিশেষ করে, ওকে তা ওনার হাত ধরতেন, একটু ধরে ওনার হাতটা দিয়ে চেহারার মধ্যে মুছে দিত এরকম করে। ওকে আমি ওনার হাত ধরছি, ছোটো বাচ্চা, আমার হাত ধরে উনি মানা করেন, হাতটা ধরে আমার চেহারার মধ্যে ওনার হাতকে দিয়ে এভাবে একটু মোশানোর ব্যবস্থা করে দিলাম, বাচ্চা করতেছে, উনি মানা করেন নাই। ফাইদা হিয়া আব্রাদু মিনাল সাল্ট, সুবহানাল্লাহ, ওনার হাতের পরশ মানে হলো যে একবারে বরফের মতো ঠান্ডা, মানে এত গরমের ভিতরে। ও আতিয়া রিহা মিনাল মিস্ক, এবং আমার নাকে যতটুকুন সুবাস আসলো, মনে হয় যে কোনো মিস্কে আম্বরে এত সুবাস নেই। ফিতরাতান আল্লাহ তাআলা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নিয়ামত। তো এখন এটা দেখে দেখে বোধ হয় এখনকার জামানায় কেউ কেউ বড় বুজুর্গদেরকে দেখলে এরকম করতে চায় নাকি? কোনো বুজুর্গের হাতে এরকম বরকত আছে নাকি? না, বিশ্বাস করা যাবে না। বরকত একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছে। কাজেই বাকিদেরকে ওইরকম ওই লেভেলে চিন্তা করা, এইরকম একটু হাতের ছোঁয়া পেলে এক বরকতে পরিপূর্ণ হয়ে গেলো, আমার বাচ্চার মাথায় একটু মুছে দিলে একেবারে বরকত হয়ে গেলো, এটা নয়। হ্যাঁ, বাচ্চাদেরকে দেখলে আমরা দোয়া করি, আদর করি, তাই না? আদর করার জন্য তাকে যে আপনি একটু মুছে দেন, বাবা কেমন আছো, ভালো থাকো, আল্লাহ তোমার হেফাজত করুক, এগুলো ঠিক আছে। কিন্তু এটা আপনি করতে পারেন, অমুক করতে পারেন, তমুক করতে পারেন, আমিও করতে পারি, কিন্তু এখানে করার মধ্যে অধিকতর বরকত পাওয়া যাবে এই আকিদা পোষণ করা ঠিক নয়। এখান থেকে বাড়াবাড়ি হয়, এখান থেকে আমাদের বুজুর্গদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, যারা ফু দিয়ে এক পুকুরের পানি আরেক পুকুরে নিয়ে যেতে পারেন, এরকম আমাদের বুজুর্গ কি বাড়তে থাকে। এগুলো বাড়াবাড়ি একদম ঠিক নয়, ঠিক নয়। তো ঐতিহাসিকগণ বলেছেন যে আবু তোফাইলের কি সুসময় মানে সৌভাগ্য যে তিনি সবচেয়ে ছোট সাহাবি ছিলেন, এবং তিনি সাহাবিদের মধ্যে সর্বশেষ ব্যক্তি যিনি ইন্তেকাল করেছিলেন, এবং উনি ইন্তেকাল করেছেন প্রায় হিজরি 120 সনে। ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল, রাইতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি নবী করিম সাল্লামকে দেখছিলা? যে হ্যাঁ, আমি দেখেছিলাম। ওয়ালা আলামু আলা যাহরিল আরদি রাজুলান হাইয়ান রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইরি, তখন তিনি বলেছিলেন, খবর রেখেছেন সব সাহাবীরা মারা গেছে, তখন জিজ্ঞাসা করলো আপনি দেখছিলেন নাকি সরাসরি ওনাকে? আমি দেখেছিলাম, আমার মনে হয় না এখন আল্লাহর জমিনে আমি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি আছে যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলেন। ওকে, এবং তিনি এই যে ছোট্ট সাহাবি, শিশু সাহাবি তিনি ছিলেন, তিনি আসলে অনেক বড় মাপের আলেম ছিলেন, আলেমান, শায়রান, ফারিসান, সাদেকান, উমরা দাহরান তাওইলান, তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক সত্যবাদী মানুষ ছিলেন, হক কথা বলতেন এবং কবি ছিলেন, এবং আবার ওই ঘোড়সওয়ার ছিলেন, অশ্বারোহী, মানে যুদ্ধ করতে খুব পারঙ্গম ছিলেন ঘোড়ায় পিঠে উঠে, এবং অনেক লম্বা হায়াত পেয়েছিলেন, এবং তিনি হিজরি 110 সনে তিনি ইন্তেকাল করেন, হিজরি 10 সনে মক্কা ইন্তেকাল করেন। ওকে, রাইট, এরপরে আমরা বিদায় হজের কাহিনীতে ফেরত আসি। আবার ইতিমধ্যে আবার মক্কায় চলে এসেছেন আলী রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, উনি এক গভর্নর ইয়ামানের, আরেক গভর্নর আরেক অংশে ছিলেন আবু মুসা আল আশআরি, দুজনকে চিঠি লিখেছেন, আমি এবার বিদায় হজ করতে যাচ্ছি, তোমরা দুজনেই বিদায় হজ আমার সঙ্গে হজ করতে আসা। উনি তো বিদায় হজ বলেন নাই, উনি বলছেন আমি হজ করতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে হজ করতে আসা। তিনি আসলেন, এসে তাওয়াফ সাই করলেন, করার পরে ওনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করতে এসেছেন, তো ওনার তাঁবুতে ঢুকলেন ওনার স্ত্রীর সঙ্গে দেখা করতে, গিয়ে দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ওমরা থেকে বের হয়ে স্বাভাবিক কাপড় চোপড় পরে আসেন, ওলা বেসাত ও তাকা হালাত, এবং চোখের মধ্যে ভালো করে সুরমা টুরমা লাগিয়েছেন, স্বামী আসতেছে অনেকদিন পরে, ইয়েমান থেকে নিজেকে সেজে গুজে নিয়েছেন, ওলা বেসাত সিয়া বা সিবগিন, না আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যে তিনি খুব সুন্দর কাপড় চোপড় যেটা সাজগোজ করে আসেন, তো ওনাকে দেখে আলী রাদানি বললেন যে এত সাজগোজ হেরামের হালতে ঘটো নাকি? হ্যাঁ, তিনি বললেন আমি কি এটা এরম করলাম কেন, তোমার এটা কে বলছে, মান আমার কি বিহাদা, তখন বলেন আমার আমি আবি হাদা, ওই যে আমার আব্বা আছে উনি বলছেন, মানে এহরাম খুলে ভালো। তো আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস হয় না, কি বলে হজের মধ্যে এইভাবে এই যে কাপড় চোপড় চেঞ্জ করা যাবে, এহরাম খোলা যাবে, উনি এখনও ওই আগের বিশ্বাসে আছেন, উনি মিস করেছেন, এই উনি একটু লেটে আসছেন, রাসূলুল্লাহ ইসলামের পরে উনি নিজে ওমরা করেছেন, তো জোর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে, গিয়ে কমপ্লেন করলেন যে ফাতেমা যে এই সমস্ত কাজ করলে এগুলো ঠিক আছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাত সাদাকাত আনা আমার তু হাবিয়ে, ঠিক বলেছে ঠিক বলেছে, আমি তাকে বলছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মনে করছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু সেই সেরকমই করবেন, তো জিজ্ঞেস করলেন যে আলী তুমি কী কাম করেছো, কোন কোন হজে নিয়ত করেছ, তো মা দাকুল তাহিনা ফারাদ আল হাজ, যখন হজে নিয়ত করেছ তুমি কোনটা নিয়ত করেছ, কুলতু আল্লাহুমা ইন্নি উহিল্লু বিমা আহাল্লা বিহি রাসূলুক, আল্লাহ আমি ওই হজের এহরাম করছি যে হজের এহরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, তার কে গেলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইন্না মাইল হাদি ফালা তাহিল, আমি তো হাদি নিয়ে এসেছি, পশু নিয়ে এসেছি কুরবানির কাজে, তুমি তো যে আমারটা নিয়ে যখন করে ফেলেছ আমি তো কেরান, তো তুমি তো আর এখন তারা খুলতে পারবে না এহরাম, তোমাকে কেরানের হালতে থাকতে হবে, এহরামের হালতে থাকতে হবে। ওকে, তারপরে বলেন ফাহদি ওয়ামকুস হারামান কামা আনতা, তাহলে এভাবেই হারাম অবস্থায় থাকো, মানে এহরামের অবস্থায় থাকো, আর তোমাকে কোরবানি হওয়ার পরে তখন তুমি খুলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পশু নিয়ে এসেছিলেন, সরি আলী রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো পশু নিয়ে আসছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নিয়ে আসছিলেন কোরবানি দেওয়ার জন্য। এরপরে আসলো আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু, উনিও আসলেন এই এহরামের নিয়তে, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হলো, বাথা যেখানে তিনি রেস্টে আছেন ওইখানে গেলেন তিনি ওমরার কাজ করে ওনার সঙ্গে দেখা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন আবু মুসা আশআরিকে, বিমা আহলালতা, তুমি কোনটার এহরাম করেছ, কোন হজের নিয়ত করেছ, আল কুলতু আহলালতু বি ইহকা হিলালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নবীর যে এহরাম, আমি সে এহরামে নিয়ত করেছি। ফাকাল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল মা আকা মিন হাদিন, তোমার সঙ্গে কোরবানির পশু এনেছ? কলা লা। ওকে, তখন বলছে যে ভালো কথা, তুমি পার হয়ে গেলা। ওকে, পশু যেহেতু আনো নাই, অসুবিধা নাই, তুমি এখন চেঞ্জ করতে পারবা। ফাতুফ বিল বাইত, আল্লাহর ঘরে চতুর্দিকে তাওয়াফ করো বাইতুল্লাহ, আর সাফা মারওয়ার মধ্যে তুমি সাই করে হালাল হয়ে যাও। তাহলে আলী রাদিয়াল আনুকে তিনি পারলেন না কি জন্যে? কোরবানির পশু নিয়ে এসেছিলেন। আবু মুসা আশারি পশু আনেননি, ওনাকে বললেন যে তুমি খুলে ফেলো। তাহলে বোঝা গেল তিনি তামাত্তর কত গুরুত্ব দিয়েছেন, তাই না? এখন ক্লিয়ার না যে তামাত্তর তিনি ওনার নির্দেশটার গুরুত্ব বেশি দেব নাকি ওনার কথার বিপরীত কাজ করব? এই জন্যই আকসারুল ওলামা, অধিকাংশ ওলামা এই জন্যই তামাত্তর গুরুত্ব বেশি দিয়েছেন যে এটাই উত্তম হবে আমাদের জন্য যারা পশু নেই না। তারপরে সেদিন তো ছিল বৃহস্পতিবার, তাই না? আমরা উনি লাস্ট কদিন থাকলেন, হ্যাঁ, থাকার পরে এবারে আসলো ওনার মিনায় যাওয়ার পালা। যখন বৃহস্পতিবার পর্যন্ত ওখানে থাকলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন ইয়ামুত্তার বিয়া, যখন আসলো ইয়ামুত্তার বিয়া, অর্থাৎ আরাফাতের আগের দিন, আরাফাতের আগের দিনকে বলা হয় ইয়ামুত্তার বিয়া, যেটা আসামের মিন দিল হজ্জা, যেটা দিলহাজ মাসের অষ্টম দিন, অষ্টম আট তারিখ, নয় তারিখে দিন হলো আরাফাতের দিন। তো আট তারিখের দিনে তিনি মিনায় গেলেন, মক্কা থেকে মিনায় গেলেন। এই দিনটাকে বলা হয় ইয়ামুত্তার উইয়াহ, তার উইয়াহ, তার বিয়া না, তার উইয়াহ, ওয়া দিয়ে। এই এটার আমাদের দেশে এটা এত পরিচিত নয়, আরব দেশে তারা জানে ইয়ামুত্তার উইয়া, ইয়ামুত্তার উইয়া, ইয়াম আরাফাত পরের দিন, আগের দিন ইয়ামুত্তার উইয়া। ইয়ামুত্তার উইয়া অর্থ হলো রাই থেকে, রাই মানে হলো পানি বহন করা, পানি সিঞ্চন করা, পানি পান করানোর ব্যবস্থা করা। এই এই নামটা কেন হলো? এই অষ্টম তারিখে কি করতেন মক্কাবাসী যখন হজ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও এই হজের ধারা সিলসিলা জারি ছিল কিন্তু, এবং সবাই পানি কিন্তু মিনায়ও নাই, মুজদালিফা নাই, আরাফাতেও নাই, পানি কোথায় আছে? মক্কায় আছে, জমজম আছে, আর আশেপাশে যদি কিছু থাকে সে সব সব কিছু কুয়া টুয়া থাকলে মক্কাতে, ওখানে মানুষ বসবাস করে না, এই জন্য ওখানে কোনো কুয়া টুয়া এগুলো কিছু নেই। সবাই নিজেদের জন্যে হাজিদেরকে পান করানোর জন্যে এখান থেকে ড্রামে ড্রামে, তখনকার জীবনে চামড়ার মস্কে করে বেশি বেশি করে পানি নিয়ে যেত, উঁটে চালান ভর্তি করে নিয়ে যেত। এই এত পানি নেওয়ার দিন, তো এটার নাম হয়ে গেছে পানি নেওয়ার দিন, পানি সাপ্লাইয়ের দিন। তো এই জন্য এটার নাম হলো ফেকার কিতাবে ইয়ামুত্তার উইয়া হাদিস থেকে। সেদিন অষ্টম তারিখ, এবং ওই দিনটা ছিল বৃহস্পতিবার। কোন সময় রওনা করলেন? দোহা, সূর্য উঠে নাস্তা রাস্তা করে অনেক, যখন একটু ভালো করে সূর্য উঠেছে তখন সবাইকে নিয়ে তিনি মুসলমানদেরকে নিয়ে মিনার দিকে রওনা করে দিলেন। আর এই জন্য অষ্টম তারিখে মিনায় পৌঁছা এটা হলো সুন্নত। এখন মুআল্লিমরা হাজিদেরকে কিন্তু সাত তারিখে রাত্রে নিয়ে যায়, আগের দিন নিয়ে যায়, এটা হলো সুবিধার জন্য, কেউ আগে গেলে যায় যাচ্ছে, অসুবিধা নেই। কেউ যদি আরও তিন দিন আগেও যায় তাও যায় যাচ্ছে, যদি খালি ফজিলত মনে না করে যে তিন দিন আগে যাওয়া বেশি ফজিলত, তাহলে অসুবিধা আছে। আর সুবিধার জন্য আগে চলে যায়, একদিন আগে, দুই দিন আগে, তিন দিন আগে, এটা এমন নিষেধাজ্ঞা নয়। তবে প্রপার সুন্নত হচ্ছে যদি সুযোগ থাকতো তাহলে অষ্টম তারিখে যাওয়া। এবং ওই সময় যাওয়ার আগে তিনি যারা ইহরাম খুলে ফেলেছিলেন তাদেরকে তিনি বললেন সবাই এখান তোমরা নিজেরা নিজ জায়গা থেকে আবার ইহরাম করে নাও। সবাই ইহরাম করলো, তারপরে ওখানে পৌঁছে গেলেন মিনাতে গিয়ে জোহর পড়লেন, আসর, মাগরিব, এশা, কসার সাথে এই জোহর এবং আসর এবং এশা পড়লেন, মাগরিব তিন রাকাত। এরপরে পরের দিন শুক্রবার সকাল ফজর নামাজ পড়লেন সবাইকে নিয়ে মিনাতেই, এবং ইন্তজার করলেন জিকির আজকার দোয়া আজকার সভা পড়ে পড়ে সূর্য উঠার আগ পর্যন্ত উঠার জন্য অপেক্ষা করতে থাকলেন। আর যখন সূর্য উঠল জুমার দিন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে আরাফাতের দিকে রওনা করে দিলেন। তো সেদিন শুক্রবার ছিল, সেদিন হজ্জে আকবরী হয়ে গেছে না? হজ্জে আকবরী কথা বলেছি তো, এই হজ্জে আকবরী বলতে যেটা বলে এটা আসলে কিছু নাই, শুক্রবারে হজরে হজ্জে আকবরী হয়ে যায়, এরকম কোনো পরিভাষা কোরআন এবং হাদিসে নাই। তবে এটা ঠিক যে একই দিনে যখন একাধিক ফজিলত চলে আসে মর্তবা একটু বাড়ে, এটা বলতে পারি আমরা। হ্যাঁ, যে জুমার রাত আসে যেদিন, ওই রাতে যদি লাইলাতুল কদর হয় তাহলে ফজিলত অনেক বেড়ে যায়। তো এই এই কথার ঠিক আছে, কিন্তু এমন একটা নাম দেওয়া হয় যে আকবরী, এবং সেই কারণে তখনকার পরবর্তী পর্যায়ে বাচ্চারা কিছু কাপড় চোপড় দেওয়া লাগে, সব হাজিরদেরকে দিতে হবে হজ্জে আকবরী হয়ে গেলে। আর এটা অ্যাভয়েড করার জন্য বর্তমানে বাচ্চারা ডেট আগে পারে করে ফেলে, এরকম কাহিনী অনেকে এখনো বলে, এগুলো ভিত্তিহীন কথা। আচ্ছা, তো তিনি চলে গেলেন আরাফাতের দিকে। এরপরে কেউ কেউ তালবিয়া পড়তে পড়তে গেলেন, আবার কেউ কেউ তাকবিরও করেছেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েছেন। উনি ইনকার করেন নাই কোনোটাই, কিন্তু তিনি নিয়মিত তালবিয়া বেশি করে পড়েছেন। যেহেতু অন্য হাদিসে আসছে তালবিয়া বেশি করে পড়ার গুরুত্ব, সেই হিসাবে আমরা সবাই তালবিয়া পড়ি, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা এইটা পড়ে যাই। ওকে, তারপরে সেখানে তিনি গিয়ে ওনার যে থাকার জন্য তাঁবু যেখানে টাঙ্গানো হয়েছে সেখানে থাকলেন, এবং সেখানে তিনি ওনার যখন সূর্য ঢলে গেল তারপর থেকে তিনি ওনার উঁটের পিঠে উঠলেন, উঠে আরেকটু সামনে এগুলেন। এরপরে লোকদেরকে তখন তিনি বক্তৃতা করলেন, বয়ান করলেন, এবং সেই বয়ানটা ছিল ওনার এই বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণ এক বিশাল ঐতিহাসিক দলিল, এবং ইসলামের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিদায় হজের মধ্যে তিনি বলেছেন, যেগুলো ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স এবং রেফারেন্স। ঐতিহাসিক ভাষণে তিনি প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, প্রশংসা করলেন, তারপর লোকদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান্নাস ইসমাউ কাউলি, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ফাইনিলা আদ্রি লাআলিলা আলকাকুম বাদা আমি হাদা বিহাদাল মাওকিফ আবাদান, আমি জানি না এই জায়গায় এই বৎসরের পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, আমি নিশ্চিত নই। আইয়ুহান্নাস, হে মানুষ, হে জনতা, ইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের একে অপরের রক্ত এবং একে অপরের সম্পদ মাল দৌলত হারাম একে অপরের প্রতি। কেউ কারো রক্তপাত করতে পারবে না, কেউ কারো সম্পদ হরণ করা, জোর জবরদস্তি করে কারো বাড়ি দখল করা, জায়গা জমি দখল করা ইত্যাদি কেউ করতে পারবে না। কা হুরমাতি ইয়াউমিকুম হাদা, যেভাবে আজকের এই দিনে আরাফাতের ময়দানে কেউ কাউকে আঘাত করবে না, এখানে কোনো রক্তারক্তি হওয়ার প্রশ্ন আসে না, ভুলেও কেউ কাজ করবে না, এখানে কেউ কারো টাকা পয়সা নিয়ে যাবে না, এখানে যেরকম হারাম, এই দিনটা এই আরাফাতে যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে রেসপেক্ট করতে বলেছেন, একজন মুসলমানের প্রাণ, তার জীবন, তার সম্পদ, এগুলো হারাম, কেউ কখনো এগুলোকে লঙ্ঘন করো না। আল্লাহ ইন্না কুল্লা শাইইন মিন আমরি জাহিলিয়্যা তাহতা কদমাইয়ি মাউদূউ, জাহেলি সমাজে যে সমস্ত উল্টোপাল্টা জিনিস আবিষ্কার করেছিল সেগুলো সবগুলো আমার পায়ের নিচে চাপা দিয়ে একদম চিরতরে নিঃশেষ করে দিচ্ছি। ও দেমা উল জাহিলিয়াতে মাউদূয়া, জাহেলি সমাজে এক কবিলা আরেক কবিলাকে আক্রমণ করত এবং ওই কবিলার প্রতিশোধ নেওয়ার জন্য সারা বছর প্ল্যান করতো, কখন সুযোগ আসে সেটার প্রতিশোধ, বা আমাদের গোষ্ঠীর একজনকে হত্যা করেছে, তাদের গোষ্ঠীর কমপক্ষে একজনকে হত্যা করতেই হবে, যাকেই করতে পারি। যেটা এখন আমাদের দেশে মাঝে মাঝে খবর আসে পত্রিকায়, এই দুই গ্রামে মারামারি, এক গ্রামের একজনকে মারছে, ওই গ্রামের একজনকে মারতে হবে যাকেই মারা যায়, তাই না? এগুলো হয় এখন ইদানি। তিনি বললেন যে এই সমস্ত আগের রক্তের প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া আমি আমার পায়ের নিচে চাপা দিয়ে শেষ করে দিলাম, আর কেউ তোমাদের কবিলা গত কিছুদিন আগে কিছু হয়েছিল, 10 বছর আগে হয়েছিল, 20 বছর আগের এই আরবরা তো এই গনে রাখতো, এটা ছাড়তো না তারা, 50 বছর পরে হলেও প্রতিশোধ নিতে হবে, যে সব ভুলে যাও, খবরদার ওগুলার প্রতিশোধ কেউ নিতে পারবে না। ওয়া ইন্না আউয়ালা দামিন আদাউ মিন দামে দেমাইনা দামু ইয়াদ ইবনে রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আর সর্বপ্রথম রক্তপাতকে আমি করা যাবে না সেটা আমি ঘোষণা দিচ্ছি, আমাদের আমাদের গোষ্ঠীর মধ্যে একটা রক্তপাত হয়েছিল, সেটা কে? যে ইয়াদ ইবনে রাবিয়া নামে একটা শিশু আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর মধ্যে, সে বনি লাইসের মধ্যে দুধ দুধ সন্তান দুধমার ঘরে সেখানে ছিল, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমার ঘরে ছিলেন। দুধমার ঘরে থাকা অবস্থায় তাদের দুশ্মন, আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর দুশ্মন হুজাইল কবিলা, সেখানে এই শিশুটাকে ওই আব্দুল মুত্তালিবের কোনো এক রক্তের শোধ নেওয়ার জন্য তাকে হত্যা করেছিল। যে আমার আগের কাহিনী এগুলো, আমি ওইটাকে বললাম যে এই কোনোদিন এই রক্তের আর প্রতিশোধ নেওয়া যাবে না, আমি আব্দুল মুত্তালিবের কবিলার পক্ষ থেকে সেটাকে প্রথমে আমি পরিষ্কার করে দিলাম যে নেওয়া যাবে না, এখন থেকে তোমরা এরকম কেউ কোনো কবিলার কাছে রক্ত পাও না থাকলে রক্ত প্রতিশোধ নিতে পারবো না। অরিবাল জাহিলিয়াতে মধু, আর জাহিলি সমাজে অনেক সুদ খাওয়া হতো, সবগুলোকে আমি বিলোপ করে দিলাম, কেউ যারা টাকা হালাত বরাদ দিয়েছিল সুদের ভিত্তিতে, এখন থেকে আর কেউ কোনো সুদ নিতে পারবো না, শুধু টাকাটা ফেরত নিবা। আমি শুরু করি আমার গোষ্ঠী থেকে, আমার চাচা আব্বাস ধনী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, যে উনি যতটুকু টাকা ঋণ দিয়েছেন সুদে সবগুলোকে আমি মওকুফ করে দিলাম, শুধু উনি এখন মূলধন পাবেন, ফাইন হো মৌদু অন করলো, সব কোনো সুদ দেওয়া যাবে না। তাহলে সুদের কথা আসলো, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, আরেকটি কথা, হে উম্মত, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, ফাইনাকুম আখাতুমুহুন নাবি আমানিল্লাহ, আল্লাহ তালার কাছে চুক্তি করে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমরা তাদেরকে ঘর করতে নিয়ে এসেছ, খবরদার তাদের উপরে জুলুম করো না, তাদের হক আদায় করে দিও, ওয়াস্তাহলাল তুমি ফুরুজাহুন নাবি কালিমাতিল্লাহ, তাদের সঙ্গে তোমাদের দাম্পত্য জীবনের হালাল সম্পর্ক আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহকে সাক্ষী রেখে তোমরা সেই এই দায়িত্ব গ্রহণ করেছ, ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, তাদের জন্য কখনো ঠিক নয় তাদের বাড়িতে ঢুকাবে এমন লোককে যে ঢুকার ব্যাপারে আপনাদের তোমাদের আপত্তি থাকে, তাকে তোমরা ঢুকতে দিবে না। স্বামী যদি বলে যে অমুক আমার ঘরে যেন না আসে, মানে তার সন্দেহ হয় এই লোকটা না আসা ভালো, তাহলে সে যেন না আসে, এটা এই নয় যে আবার তোমার ভাই যেন ঘরে না আসে, এটা তো সম্পর্ক কাটার কথা তিনি বলবেন না। আর ফাইন ফাল না দেয়া লিখা ফাদরে বহুন না দারবান গাইরা মোবাররা, কেন যদি এগুলো করে তোমরা টের পাও এমন পুরুষকে আসতে তুমি নিষেধ করেছ, হয়তো তার কাজিন হতে পারে পুরুষ, তোমার সন্দেহ হয় তুমি রাইট মনে করো না কিন্তু সে নিয়ে আসে, এবং কোনো সময় যদি এই জাতীয় তোমার সবার সন্দেহ হয় তাহলে তোমাকে নিষেধ করো, প্রয়োজন মধ্যে তাকে যদি কিছু শাসন করতে হয় সেটার অধিকার তোমার আছে কিন্তু হালকা। ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন ওয়াকিসওয়া তুহুন্না বিল মারুফ, আর মহিলাদের সমস্ত রেজেকের কাপড় চোপড় খাওয়া দাওয়ার ঘর বাড়ি থাকার ব্যবস্থা, সমস্ত ফাইন্যান্সিয়াল দায় দায়িত্ব, অর্থনৈতিক দায় দায়িত্ব রুজি রোজগারের স্বামীদের উপরে বর্তায়, কোনো মহিলা চাকরি না করলে তাকে চাকরি করে জোগাড় করে আনতে হবে, এইরকম তাদের দায়িত্বের দিকে ঠেলে দেওয়া পুরুষের জন্য ঠিক নয়। তারপরে তিনি বলেন আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ আতাকুল্লাযি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, হে লোকজন, আল্লাহ তাআলা যে কদর যার যত হক আছে সব বলে দিয়েছে, বিশেষ করে মিরাসের মিরাসের ক্ষেত্রে পিতামাতা ইন্তেকাল করলে কে কি পাবে, কেউ কোনো মানুষ মারা গেলে সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সব বলে দিয়েছেন। এখন কেউ যেন আবার কোনো ওয়ারিশকে অতিরিক্ত কিছু দেওয়ার জন্য ওসিয়ত না করে যায়, এরকম অনেক করে উল্টাপাল্টা ওসিয়ত, কি ওসিয়ত করে যে আমি মরে গেলে ওই তোর ওই ভাইকে দিস না কিছু, ওই বোনকে ডবল দিয়ে দিস, ভাইদের সমান করে দিস, ভাই বোনকে সমান করে দিস, এইরকম অনেক উল্টাপাল্টা ওসিয়ত করে। এগুলা যে ব্যক্তি পাবে শরীয়ত মতো, আট ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, এরকম করে নিয়ম ঠিক করা আছে, তাকে তার অংশ ফরায়েজ কোরআনে উল্লেখ করা আছে, তাকে অতিরিক্ত একটু এক্সট্রা দেওয়ার জন্য ওসিয়ত করা হারাম, একজাক্টলি কোরআনে যা আছে তার ভিতরে থাকতে হবে। আমাদের অনেক এগুলা করেন এবং করতে গিয়ে কি হয় যে এক ছেলেকে বাদ দিলে ছেলে বেয়াদবি করছে তাকে দেবো না, তাকে ত্যাজ্যপুত্র করবো, ত্যাজ্যপুত্রের কোনো কথা কোরআন হাদিসে নাই, এগুলো আমাদের দেশের সমাজের চল। তারপরে কাউকে ছোট টাকা বেশি দেবে অথবা বড় টাকা বেশি দেবে, মাঝখানে টাকে মাহরুম করবে, কত রকমের এগুলো ফিতনা ফাসাদ করে যায়। আমরা আপনারা হাদিস শুনেছেন, কোনো ব্যক্তি যদি 60-70 বছর আল্লাহর ইবাদত করে আবেদ ছিল কিন্তু মৃত্যুর আগে সে যদি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, ওয়ারিসের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে উল্টাপাল্টা করে যায়, কোরআন হাদিস মতো করে না, তাহলে জাহান্নাম কনফার্ম করে নিশ্চিত করে মৃত্যুবরণ করবে। এই সম্পদ নিয়ে লন্ডন শহরের ভিতরেও কি পরিমাণ যাচ্ছে আর কি পরিমাণ উল্টো পাল্টা করে যাচ্ছেন বাবা মা ঘর বাড়ি কিনে, এগুলো বলার মতো নয়। খবরদার, সম্পদ বন্টনের ক্ষেত্রে শরীয়ত মতো বলে দিবেন যে শরীয়ত মতো, এবং এই জন্য উইল করে যান ইসলামিক শরিয়া ফর্মুলা অনুযায়ী সরকারের নিয়ম কানুনের সঙ্গে আইন কানুনের সঙ্গে কিভাবে উইল করা যায়, এই জন্য এক্সপার্ট লয়ার তাদের আশ্রয় নিয়ে এটা করে যান। ওয়ালওয়ালাদুল ফিরাশ ওয়ালিল্লাহিল হাজার, এখানে আরেকটি প্রিন্সিপাল বললেন শরীয়তের নিয়ম, মনে করেন দাম্পত্য জীবনে আল্লাহ মাফ করে কোনো মহিলা জেনা করেছে এবং এটা সে নিয়মিত অন্যের সঙ্গে সম্পর্ক রেখেছে, এখন মহিলা গর্ভবতী হয়েছে তার স্বামীও আছে, এখন স্বামী যদি বলে অথবা যে যে তার সঙ্গে অন্যায় কাজ করেছে যদি বলে এই সন্তান তো আমার, এটা অ্যাকসেপ্টেড হবে না। যতক্ষণ পর্যন্ত মহিলা ওই স্বামীর সঙ্গে বিবাহিত আছে ততক্ষণ পর্যন্ত এই সমাজ এই 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 বাচ্চার পিতা হচ্ছে বিবাহিত স্বামী। আর অরিলাহ হেরে আল হাজার, আর যে যে জেনাবাবিচার কেউ করে থাকে তার কপালে আছে পাথর, তাকে সে বিবাহিত হলে তাকে পাথর মেরে শাস্তি দেওয়ার কথা বিধান তিনি বলেছেন। কাজে কোনো বিবাহিত মহিলা আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুন, তিনি যদি এই কাজ করে থাকেন যে অন্যের সঙ্গে তিনি সম্পর্ক ভিত্তিতে সন্তান গর্ভধারণ করেছেন, সন্তান তার ঔরসে এসেছে আরেকজনের কাছ থেকে, শরআন এই এই সন্তানের পিতা হলো এই স্বামী, কিন্তু ওই মহিলা আল্লাহর কাছে বিশাল অপরাধ করেছেন, কিয়ামতের দিন তার কঠিন শাস্তি হবে। ওয়া হিসাবুহুম আলা আল্লাহ, তারপর তিনি বললেন দুনিয়ার বিচারে স্বামীর সন্তান এটা, আর আসল বিচার কোথায় হবে? ওয়া হিসাবুহু আলা আল্লাহ, আল্লাহ বাকিটা করবেন। কিন্তু দিনের কাগজ কলমে এটা কি সব প্রমাণ করা যায়? এখন ডিএনএ আছে বুঝছি, কিন্তু ডিএনএ হলেও ডিএনএ ধরা যাবে না, ইসলামের প্রিন্সিপাল যেটা আছে সেটাই ধরতে হবে। কারণ তিনি বলে দিয়েছেন বাকি হিসাব আল্লাহর কাছে, দুনিয়ার মধ্যে ডিএনএ হিসাব দিয়ে আমরা ওটা ফসলা করা ঠিক হবে না। ওমান ইদ্দা ইলা গাইরে আবিহি আও ইনতামা ইলা গাইরে মাওয়ালিহি ফালাইহি লানাতুল্লাহ তাবিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, যেই ব্যক্তি নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বানায় আর কোনো পরিচয় নিজের বাবার দেয় না, ওই উনি আমি অমুকের ছেলে, অমুক বড় সাহেবের ছেলে, এরকম পরিচয় দেয়, নিজের বাবার কথা অস্বীকার করে বা পরিচয় দেয় না, কে বাবা একেবারেই যা তা কিন্তু অমুক বড় কিছু বাবা বানিয়ে নিয়েছে, তাহলে তার প্রতি কেয়ামত পর্যন্ত লানত হবে আল্লাহ। এই জন্য কেউ যদি আমরা এই সন্তান ইয়ে করে কি বলে এটাকে পালন করে, পালক ছেলে পালক মেয়ে, তাহলে আস্তে আস্তে আপনি একটা অসহায় ইতিম সন্তানকে পালছেন, ভালো কথা। তো এই পালার পরে আপনি কি করবেন, যখন বড় হয় আস্তে আস্তে তাকে জানতে দিবেন যে বাবা দেখো একটা সত্যি কথা, তোমাকে আপন ছেলে মতোই আমরা লালন পালন করেছি, তোমার তুমি অসহায় ছিল, কিন্তু একটা কথা হলো যে আমার শরীরের একটা কথা তোমাকে বাবা বলতে হবে, এখনও তোমাকে আদর করবো মায়া মহব্বত করব, কিন্তু বায়োলজিক্যালি তোমার আসল পিতা তো অমুক, এক শকিং হবে কিন্তু এটা বলতে হবে, তা না হলে আপনারাও আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কেন আল্লাহর কাছে দায়িত্ব নেবেন? তাকে সে আপনার ঔরস থেকে পাবে না, মিরাজ থেকে পাবে না, কিন্তু একটা পারবেন আপনি, তাকে কিছু ওসিয়ত করে দিতে পারবেন, জায়েজ আছে, ম্যাক্সিমাম তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ দিতে হবে জরুরি না, যদি চান দিতে ম্যাক্সিমাম সব বেশি থেকে বেশি তিন ভাগের এক ভাগ, এর বেশি তাকে দেওয়া যাবে না। লা তুনফিকুল মারআ শাইয়ান মিন বাইতিহা ইল্লা বিইযনি যাওজিহা, স্বামীর অনুমতি ছাড়া নিজের স্বামীর ঘর থেকে অন্যকে দান খরাত খুব বেশি করে করতে পারবে না, তো স্বামীর অনুমতিটা নিয়ে রাখবেন। ওকে, তো তখনকার জামানাতে খুব অভাব অনটন ছিল, তো একজন মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, একটু খাবারও দেওয়া যাবে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দালিকা আফদালু আমওয়ালিনা, খাবারটাই তো আমাদের সর্বশ্রেষ্ঠ মাল। তো স্বামী কিছু বখিল না হয়ে অ্যালাউ করা উচিত, এবং স্ত্রীও যদি জেনারেল পারমিশন থাকে এবং স্বামীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকে, দান খরাত কিছু করে দিলে স্বামী মাইন্ড করে না, তাহলে কোনো অসুবিধা নাই।